চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. في اسمي بير عشون امرا نات رسول مقبول صلى الله عليه وسلم پاٹ کری ابرو نیوت کری جے بھلو بھلو نیوت امرا استماعی ذکر نات محبیل شروع تک شش پر جنتو بوش بو جوکن نات رسول پاٹ کرا ہوئے شاتے ایک شاتے ملے امرا پاٹ کر بو যখন বয়ান হবে তখন আমরা মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। আসুন আমরা দরুদ শরীফের নাজরানা পেশ করি। আসুন
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله في يوم আমি যাব আগে মনে করে প্রিয় মদিনা দোরে, আমি যাব হে মনে করে মদিনা বহু দোরে মদিনা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله.
Oh, no, no, no.
مؤمن محمد اللهم صل على سيدنا محمد پڑھنا اللهم صل على پڑھنا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد پریو مدینہ دورے ہم جب کیمل کرے پریو مدینہ دورے ہم جب کیمل کرے تے بابو ہو دورے مکہ تے بابو ہو دورے تے بابو ہو دورے دور اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد
صلوا على الحبيب صلى الله تعالى
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اجتماع ذکر و نعتے উপস্থিত اسلامی بھائیرا আমরা সকলেই محبت নিয়ে পাঠ করি الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ইজতিমায়ে যিকির ও নাতে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আসুন কিছু ভালো ভালো নিয়ত শামিল করে নিই যাতে আজকের ইজতিমাতে আসা বসা সওয়াবের মধ্যে গণ্য হয়ে যায় আমরা নিয়ত করি যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করব যা মদনী ফুল পেশ করা হবে তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট তার নেকির দাওয়াত হিসেবে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল দরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত কিতাবের মধ্যে কিতাব লেখকগণ লিখেছেন যার মধ্যে একটি ফজিলত এভাবে এসেছে কোন বুজুর্গ এক ব্যক্তিকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো মা ফায়ালাল্লাহু বিকা অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন উনি বলল আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন জিজ্ঞাসা করলো কোন আমলের কারণে আপনাকে ক্ষমা করা হয়েছে উনি বলল আমি এক মুহাদ্দিস সাহেবের কাছে হাদিসে পাক লিখতাম তিনি মদিনার তাজেদার উভয় জগতের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলেন তখন আমিও উচ্চ আওয়াজে দরুদে পাক পাঠ করলাম এবং উপস্থিত লোকেরাও আমার দেখা দেখি দরুদ শরীফ পাঠ করলো, এর বরকতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। দেখুন হাদিসে পাক লিখত, আর যে আলিমে দিনের সান্নিধ্যে উনি থাকতেন, ওই আলিমে দিন যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসতো, তখন দরুদে পাক পাঠ করত, আর ওই ব্যক্তিও ওই আলিমে দিনের দেখা দেখি দরুদে পাক পাঠ করত। এই আমলের বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। তো দরুদ শরীফ অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, আর দরুদ শরীফ এমন আমল কোন ব্যক্তি যদি তা পড়ে নেয় তাহলে সমস্যা দূর হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, অভাব থাকলে অভাব দূর হয়ে যায়, আরো কত কি দূর হয়ে যায়। তো আমরা যদি আশিকে রসুল দাবি করি আর দরুদে পাক না পড়ি তাহলে আমাদের দাবিটা মিথ্যা হয়ে যাবে। তো আমাদের উচিত যাতে প্রতিদিন আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক মহাব্বত নিয়ে পাঠ করবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আসুন এই মজলিসকে একবার বরকতময় করার জন্য দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমার বয়ানের যে বিষয় সেটি হচ্ছে মা বাবার গুরুত্ব। মা বাবা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জন্য এবং মা বাবার অবদান কতটুকু। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে মা বাবা, আর এই মা বাবা এমন নিয়ামত যে নিয়ামত যদি আমরা না পেতাম তাহলে আল্লাহ তাআলার এত সুন্দর দুনিয়াটা আমরা উপভোগ করতে পারতাম না। যদি আমার মা বাবা না আসতো তাহলে আমরা কখনো এই দুনিয়াতে আসতাম না। যদি আমার মা বাবার অস্তিত্ব না থাকতো তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। যদি আমাদের মা বাবা দুনিয়াতে না আসতো তাহলে আমরা আল্লাহ তাআলাকে চিনতাম না। যদি আমাদের মা বাবা দুনিয়াতে না আসতো তাহলে আমরা রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়তোবা হতে পারতাম না। যদি আমার মা বাবা না থাকতো তাহলে আমার আল্লাহ তাআলার এত সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করতে পারতাম না। যা কিছু আছে সব আমার মা বাবার অবদান, আমরা যা কিছু পেয়েছি সব আমার মা বাবার অবদান। তো এই মা বাবা আমার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং পূর্ববর্তী বুজুর্গানের দিন রহিমাহুমুল্লাহুল মুবিন ওনারা মা বাবাকে কেমন সম্মান করতেন, কেমন তাজিম করতেন, কেমন ইজ্জত করতেন, আসুন আজকে আমরা তার সম্পর্কে শ্রবণ করব। আল্লাহ তাআলা ওনার নবী হযরত সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালামকে ওহি প্রেরণ করলেন যে হে সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম, আপনি সমুদ্রের তীরে গিয়ে আমার কুদরতের নিদর্শন দেখুন। অর্থাৎ আপনি সমুদ্রের তীরে যান এবং আমার কুদরত দেখে আসুন। তিনি আপন সঙ্গীদেরকে সাথে নিয়ে সমুদ্রের পাড়ে চলে গেল, কিন্তু সেখানে তেমন কিছু দেখলো না। তিনি একটি জিনকে আদেশ দিলেন সমুদ্রের মধ্যে ডুব দাও এবং ডুব দিয়ে তলদেশের সংবাদ নিয়ে আসো। ওই জিনটা ডুব দিয়ে আসলো কিন্তু কোনো সংবাদ সে পেল না, আর তলদেশের মধ্যেও সে কিছু দেখলো না। তিনি আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম ওই জিনের চেয়ে আরো একটি শক্তিশালী জিনকে সমুদ্রের নিচে পাঠালেন। সে প্রথম জিনের তুলনায় দ্বিগুণ গভীরে ডুব দিল কিন্তু সেও কিছু সেখানে পেল না, ওই জিনটাও সেখানে কিছু দেখলো না। তিনি আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম আপন ওয়াজির হযরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে হুকুম দিলেন, তিনি কিছুক্ষণের মধ্যেই একটা চার দেয়াল বিশিষ্ট কাফুরের আলিশান সামুদ্রিক গম্বুজ হযরত সাইয়েদুনা সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালামের দরবারে পেশ করলেন। ওই চারটা দরজার মধ্যে একটা দরজা ছিল মুক্তার, আরেকটা দরজা ছিল ইয়াকুতের, আরেকটা দরজা ছিল হীরার, আর চতুর্থ দরজা ছিল জামারুদ, যেটা এক ধরনের সবুজ পাথর। একটা আশ্চর্যের বিষয়, সমুদ্রের তলদেশে চার দেয়াল বিশিষ্ট যদি চারটা দরজা বিশিষ্ট যদি গম্বুজ দরজাগুলো খোলা অবস্থায় থাকে তাহলে তো পানি ঢুকে যাওয়ার কথা, কিন্তু চারটি দরজা খোলা থাকা সত্ত্বেও সমুদ্রের পানির একটা ফোঁটাও ওই গম্বুজের ভেতর প্রবেশ করেনি। এই সামুদ্রিক গম্বুজের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন একজন যুবক নামাজে মশগুল ছিল। যখন সে নামাজ শেষ করলো, তিনি আলা নবীন ওয়া আলাইহি সালাতু সালামকে সালাম দিলেন এবং এই সামুদ্রিক গম্বুজ সম্পর্কে জানতে চাইলেন। তখন ওই যুবক আরজ করলো, হে আল্লাহর নবী আলা নবীন ওয়া আলাইহি সালাতু সালাম, আমার পিতা পঙ্গু ছিল, আমার মাতা অন্ধ ছিল, আলহামদুলিল্লাহি আজ্জা বাজাল আমি 70 বছর ওনাদের খিদমত করেছি, 70 বছর ওনাদের খিদমত করেছি, আর যখন আমার মা ইন্তিকাল করলো এর পূর্বে আমার জন্য দোয়া করলো, হে আল্লাহ আমার ছেলেকে মঙ্গলজনক দীর্ঘায়ু দান করুন, আর আমার পিতামহদের যখন ইন্তিকাল করলো এর আগে আমার জন্য দোয়া করলো, হে আল্লাহ আমার ছেলেকে এমন জায়গায় তুমি ইবাদত করার ব্যবস্থা করে দাও যেখানে শয়তান প্রবেশ করতে পারবে না। আর দোয়া করেছে কে? মা বাবা। আর তা কবুলও হয়ে গিয়েছে, কেননা কিতাবের মধ্যে এসেছে তিন ব্যক্তির দোয়াকে কখনো ফেরত দেয়া হয় না। এক হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া, আরেক হচ্ছে মুসাফিরের দোয়া, আরেক হচ্ছে সন্তানের হকে পিতামাতার দোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। তাই তো এই যুবকের পিতামাতা যখনই দোয়া করলো সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তা কবুল হয়ে গেল। যখন ওই যুবক তার মরহুম পিতার দাফনের পর সমুদ্রে এসে সামুদ্রিক গম্বুজটি দেখতে পেল এবং সেটার ভেতরে প্রবেশ করলো, এমন সময় এক ফেরেশতা আসলো এবং সে গম্বুজকে সমুদ্রের তলায় নামিয়ে দিল। সাইয়েদুনা সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম জিজ্ঞাসা করাতে আরজ করলো যে আমি হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালামের মুবারকময় যুগে এখানে এসেছি। অর্থাৎ দেখুন, উনি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালামের যুগের যুবক, আর ওনাকে পেয়েছে কে? হযরত সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম। তখন আল্লাহর নবী হযরত সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম বুঝে গেলেন যে এই যুবকটি 2000 বছর পর্যন্ত এই সমুদ্রের তলদেশে ছিল। কেননা মা দোয়া করেছে, কি দোয়া করেছিল মা? হে আল্লাহ আমার ছেলেকে তুমি মঙ্গলজনক দীর্ঘায়ু দান করো, এজন্য 2000 বছর পর্যন্ত সে সমুদ্রের মধ্যে তরতাজা ছিল। এবং পিতা যে দোয়া করেছিল যে আল্লাহ আমার ছেলেকে এমন জায়গায় ইবাদতের ব্যবস্থা করে দাও যেখানে শয়তান প্রবেশ করতে পারবে না, ঠিক সেটাই হলো। ওই পিতার দোয়াও কবুল হয়ে গেল এবং 2000 বছর পর্যন্ত সমুদ্রের তলদেশে ওই যুবক নামাজরত অবস্থায় ছিল। যে সে 2000 বছর অতিক্রম হয়ে গিয়েছে কিন্তু তার একটা চুলও সাদা হয়নি, না তার রং হলুদ বর্ণের হয়েছে। হযরত সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম ওনাকে বললেন যে আপনি কি খান, আপনি তো সমুদ্রের নিচে থাকেন, তো আপনার রিজিকের ব্যবস্থা কোত্থেকে হয়? উনি ইরশাদ করলেন যে একটা সবুজ পাখি প্রতিদিন তার ঠোঁটে করে হলুদ বর্ণের কিছু আনে, সেটা আমি খেয়ে নি, আর সেটাতে দুনিয়ার সকল স্বাদ, দুনিয়ার সকল নিয়ামত সেখানে বিদ্যমান থাকে, আর সেটার দ্বারা আমার ক্ষুধা আর পিপাসা মিটে যেত। তাছাড়া আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল গরম, শীত, নিদ্রা, অলসতা, তন্দ্রাভাব, একাকিত্ব এবং ভীত সন্ত্রস্ততা এসব কিছু আমার থেকে দূরে থাকতো। এরপর ওই যুবকের ইচ্ছা অনুযায়ী হযরত সাইয়েদুনা সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম এর হুকুম পেয়ে হযরত আসিফ বিন বারকিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবকের গম্বুজটি আবার সমুদ্রের নিচে নিয়ে গেলেন। তখন সাইয়েদুনা সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, হে লোকেরা, আল্লাহ আপনাদের সকলের উপর দয়া করুন। আপনারা দেখলেন তো পিতামাতার দোয়া কিভাবে কবুল হয়, পিতামাতার অবাধ্যতা থেকে বেঁচে থাকুন, এমন যেন না হয় পিতামাতা বদদোয়া করে দেয় আর আমাদের জীবনে কঠিন বিপদের সম্মুখীন হতে হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন পিতামাতার দোয়ার বরকতে এই যুবকটি সমুদ্রের ভেতরে থাকা অবস্থায়ও সহি সালামতে ছিল। কিন্তু এর বিপরীতে যদি আমরা চিন্তা করি, পিতামাতার দোয়া যেমন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, ঠিক সেম ভাবে যদি পিতামাতা কখনো বদদোয়া করে সেটিও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। জি হ্যাঁ, পিতামাতা যখন অন্তরে কষ্ট পায়, পিতামাতা কোনো সন্তানের কর্মকাণ্ডের কারণে দিলের মধ্যে চোট খায়, তখন বদদোয়া যদি চলে আসে তাহলে আমার আর আপনার অবস্থা অনেক খারাপ হবে। এরকম একটি ঘটনা এভাবে এসেছে যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় ছিল, তার মা তাকে ডাকছিল, কিন্তু ওই ব্যক্তি চিন্তা করতে লাগলো, আমি তো নামাজ অবস্থায় আছি, এখন তো আমার মা ডাকছে, আমি কি নামাজ ছেড়ে দিব নাকি মার ডাকে সাড়া দিব। তো ওই ব্যক্তিটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তো সে কি করল, নামাজরত অবস্থায় ছিল কিন্তু তার মার ডাকে সে সাড়া দেয়নি। যখনই তার মার ডাকে সে সাড়া দেয়নি, তখনই তার মার মনের মধ্যে কষ্ট এসে গেল এবং তার মা তাকে বদদোয়া দিল, আর সে বদদোয়ার কারণে সে বোবা হয়ে গেল। যখন আমাদের মা বাবার খিদমতের সময় আসে, যখন মা বাবাকে কিছু দেওয়ার সময় আসে, তখন আমরা পিছু হটে যাই। যখন বাচ্চা ছোট থাকে, 2 বছর কি 3 বছর, দেখুন তার চারপাশে অনেক ধরনের মানুষ থাকে, তার চারপাশে অনেক ধরনের মানুষ থাকে, ছেলেও থাকে মেয়েও থাকে, অনেক ধরনের মহিলারাও থাকে, কিন্তু সে অনেকগুলো মহিলার মধ্যে তার মাকে চিনে যায়। সেই ছোট বাচ্চাটি অনেকগুলো মানুষের মধ্যে তার বাবা কোনটা সেটা চিনে যায়, অর্থাৎ তার বাবার আর তার তার মধ্যে একটা বন্ডিং আল্লাহ তাআলা তৈরি করে দেয়। তার সাথে একজন সন্তানের সাথে একজন মায়ের বন্ডিং আল্লাহ তাআলা তৈরি করে দেয় এবং মাও তার সন্তানদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে বাচ্চাদেরকে হেফাজতে রাখে। কিন্তু যখন ওই বাচ্চা বড় হয়ে যায় আর পিতামাতার খিদমতের সময় চলে আসে, তখন ছেলে বলে আমার টাইম নেই, এখন উনি তো বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন ওনার তো টাইম এক্সপায়ার ডেট শেষ হয়ে গিয়েছে, এখন ওনার আর খিদমত করার কি, এখন বাস আল্লাহ আল্লাহ করবে, জিকির আজকার করবে, আর মৃত্যু আসলে মৃত্যু হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আলামান ওয়াল হাফিজ। আমরা মা বাবাকে এমন মনে করেছি, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মা বাবা তো এমন যারা আমার দুর্গন্ধ পরিষ্কার করার সময় নাকে কখনো কাপড় দেয়নি, মা বাবা তো এমন যখন ঘরের মধ্যে আমাদের জন্য ভালো কিছু রান্না করা হতো, সেই ভালো কিছুর মধ্যে সবচেয়ে উত্তম খাবারটি আমাকে প্রদান করে নিজে বাঁচা অবশিষ্ট অংশ যেগুলো থাকতো সেগুলো খেয়ে নিত। মা বাবা তো এমন যারা ঈদের সময় সন্তান যা পড়তে পারবে কিনা, কিছু কিনতে পারবে কিনা, সেই টেনশনে নিজে যে কিছু কিনে নাই সেটাই ভুলে যায়। আরে মা বাবা তো এমন যারা নিজেদের চাওয়া পাওয়াকে কুরবানি দিয়ে সন্তানরা কিভাবে মানুষের মতো মানুষ হবে, শিক্ষায় শিক্ষিত হবে, সেই টেনশনে থাকে। কিন্তু যখন মা বাবার খিদমতের কথা চলে আসে, তখন আমরা সেই মা বাবাকে আর পাত্তাই দেই না, তখন মা বাবাকে আমরা তুচ্ছ মনে করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বুকে হাত দিয়ে বলি, আমরা কখনো আমার মা বাবাকে গিয়ে জিজ্ঞেস করেছি, মা আজ তোমার প্রিয় খাবার আমি এনেছি, মা তোমার তো আঙ্গুর পছন্দ, আজকে আমি তোমার জন্য এই আঙ্গুরটি এনেছি, মা তোমার তো কমলা পছন্দ, আজ তোমার জন্য এই কমলাটা এনেছি, কখনো কি আমরা জিজ্ঞেস করেছি? কখনো আমরা জিজ্ঞেস করিনি। কিন্তু আমার সন্তানের জন্য যখন আমি পিতা হই, যখন আমি নিজে পিতা হই, যখন আমি নিজে মা হই, যারা ইসলামী ভোট শুনছেন, যখন আপনারা মা হবেন তখন বুঝতে পারবেন মা বাবার সম্মানটা কতটুকু। যখন দেখবেন যে আপনার সন্তান আপনাকে অবহেলা করছে, তখন আপনি বুঝবেন আপনিও আপনার মা বাবাকে ঠিক সেম ভাবে অবহেলা করেছেন। এজন্য আজ আপনার শাস্তি স্বরূপ এগুলো ভোগ করতে হচ্ছে। আরে আজকে আমাদের সমাজে তো এমনও দেখা যায় যে মা দেখে ফেলবে যে আমি ফল ফ্রুট কিনেছি, এজন্য লুকিয়ে লুকিয়ে নিজের স্ত্রী সন্তানের কাছে নিয়ে যায়। যে সন্তান মা কিছু খাবে বলে লুকিয়ে লুকিয়ে তার স্ত্রী সন্তানকে খাওয়ায়। আস্তাগফিরুল্লাহ। এজন্যই কি মা বাবা আমাকে বড় করেছে? এজন্যই কি মা বাবা আমাকে লালন পালন করেছে?
এজন্যই কি মা বাবা ছোট থাকতে আমার দুর্গন্ধময় কাপড় পরিষ্কার করেছে, এজন্যই কি মা বাবা আমাকে লালন পালন করে শিক্ষায় শিক্ষিত করে আজকে সমাজের মানুষের মধ্যে আমার পরিচয় বানিয়েছে। আরে আমি কোথায় ছিলাম, আমি আবার কিভাবে আমার মা বাবাকে অবহেলা করি, যেখানে আমি দুনিয়াতে আসার মাধ্যমই হচ্ছে আমার মা বাবা, সেখানে কিভাবে আমি আমার মা বাবাকে অবহেলা করছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমার বয়ানের এই বিষয়টি নেয়ার একটাই মকসদ, যাতে আমি আমার মা বাবাকে যত উপযুক্ত সম্মান দেই। কেননা আজ অনেক সন্তান দেখুন না মায়ের জন্য তারাস খাচ্ছে, মা নেই, মায়ের ইন্তিকাল হয়ে গিয়েছে। বাবার জন্য তারাস খাচ্ছে, কাউকে যদি দেখে সে তার বাবার সাথে যাচ্ছে তখন ওই ব্যক্তির মনের মধ্যে আঘাত আসে, আহ আল্লাহ তাআলা আমাকে যদি আরেকটু হায়াত আমার বাবার সাথে দিত, আমার বাবার হায়াতকে যদি আরেকটু বাড়িয়ে দিত, আজ যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, আজ যদি আমার মা দুনিয়াতে থাকতো, তাহলে হয়তোবা আমি আরেকটু খিদমত করতে পারতাম, কিন্তু লাভ তো নেই। দুনিয়াতে থাকতে যদি আমি আমার মায়ের মর্যাদা না বুঝি, বাবার মর্যাদা না বুঝি, তাহলে তাদের ইন্তিকালের পর আমরা যদি আফসোসও করি তাহলে আর কোনো লাভ হবে না। আজ অনেক দেখা যায় অনেকে আফসোস করে তার মা বাবার ইন্তিকালের পর, আহ যদি আমি আমার মার খিদমত করতে পারতাম, বাবার খিদমত করতে পারতাম, কিন্তু কোনো লাভে আসে না, কোনো কাজে আসে না। তো আজ মা বাবা যখন আছে কদর করি, ওনাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি। আজকে তো অনেক সমাজের মানুষ এমনও দেখা যায় যে ছেলে যখন একটু এডুকেটেড হয়ে যায়, অনেক শিক্ষিত হয়ে যায়, অনেক নামি দামি মানুষ হয়ে যায়, তখন অনেক মানুষদের সামনে তার মা বাবাকে পরিচয় করিয়ে দিতে লজ্জাবোধ করে। আমার বাবা তো এখনো লুঙ্গি পরে হাঁটে, আমি কিভাবে আমার বাবাকে এই সকল সম্মানিত মানুষদের সামনে পরিচয় করিয়ে দিব, কিভাবে বলবো যে এটা আমার বাবা। অনেকে এটা নিজের মধ্যে কি করে লজ্জাবোধ করে যে আমার বাবা মাকে কিভাবে পরিচয় করিয়ে দিব। আরে তুমি কি, তুমি তো হাঁটতেও জানতে পারতে না, চলতেও পারতে না, কথা বলতেও পারতে না, খেতেও পারতে না, তোমাকে তো সবকিছু শিখিয়েছে তোমার মা বাবা। আমাকে আপনাকে শিখিয়েছেই তো আমার মা বাবা, তাই না? তো কেনই বা আমি আমার মা বাবাকে ছোট মনে করব, কেনই বা দুনিয়ার নামি দামি মানুষের সামনে আমি আমার মা বাবাকে ছোট করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের মা বাবার খিদমত করে জান্নাত খরিদ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ছোট্ট একটি মেসাল দিয়ে শেষ করব। আজ আমরা যদি এটা চিন্তা করি যে দুনিয়ার মধ্যে যত বড় কোটিপতি হোক না কেন, তার দুনিয়ার সকল সম্পদ দিয়ে জান্নাতের একটি ইট ক্রয় করতে পারবে, জান্নাতের একটা বালির কণা সে কিনতে পারবে? কিনতে পারবে না। কিন্তু আমার আকা আলাইহি সালাতু সালামের সুগন্ধিময় ফরমান শুনুন, তোমার বেহেশত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। মাকে খিদমত করে আল্লাহকে রাজি করে ফেলো, তাহলে জান্নাত তোমার কদমের তলে থাকবে। তো কেন আমরা অন্যদিকে দৌড়াচ্ছি, কেন আমরা অন্য কিছুর পেছনে ছুটছি, মা বাবাকে খিদমত করে নেই? ইনশাআল্লাহ জান্নাত আমাদের পেছনে পেছনে দৌড়াবে। মা বাবাকে রাজি করে নেই ইনশাআল্লাহ আজ্জাবাজাল আল্লাহ তাআলা এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যাবে। কেননা মনে রাখবেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের মা বাবার খিদমত করে জান্নাত খরিদ করার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আজ ইস্তেমায়ে যিকির ও নাতের শুরুতেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলতময় হাদিসে পাক আমরা শ্রবণ করে নেই। কানজুল উম্মাল কিতাবের মধ্যে রয়েছে, মদিনার তাজেদার নবিকুল সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 100টি অভাব পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 30টি দুনিয়ার আর 70টি আখিরাতের। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা মুসলমান আর মুমিনের একটা বড়ই গুণ হচ্ছে, মুমিন বান্দা দুনিয়াতে কোনো না কোনো মুসিবতের মধ্যে থাকবে, এটা ঈমানের পরিচয়। মুসিবত থেকে পরিত্রাণের উপায়ও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যে উম্মত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো ইনশাআল্লাহ যতই মুসিবত আসবে আস্তে আস্তে এক একটা নিঃশেষ হতে থাকবে। দুনিয়ার মুসিবতের তুলনায় আখেরাতের মুসিবত বেশি, সেজন্য বলা হচ্ছে 30টি দুনিয়ার অভাব পূরণ হবে আর 70টি আখেরাতের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা বায়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। যতক্ষণ অবস্থান করব ইলমে দ্বীন হাসিল করার নিয়তে, সওয়াব অর্জনের নিয়তে ইনশাআল্লাহ অবস্থান করব, যা আল্লাহ তাআলা সওয়াব দান করবেন তা বিলখুসুস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে এবং নিজের মা বাবা সহ পীর মুর্শিদ এবং তাম আশেকান রসুলের কবরে পাকে আরওয়াহ মোবারকের মধ্যে ইনশাআল্লাহ আমরা ইসালে সওয়াব করব। যত ইসালে সওয়াব করব সওয়াব তত বেড়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আজকে আমরা আমাদের বয়ানের দিকে যাই। আজকে যারা বাইরে ঘুরছে তারাও অধিকাংশ নওজোয়ান, আর আজকে মাদিনী চ্যানেলের স্ক্রিনের মধ্যে যাদেরকে দেখা যাচ্ছে তারাও নওজোয়ান, অধিকাংশ নওজোয়ান। পার্থক্য বাস আজকের বয়ান বলে দিবে পার্থক্য কোথায়। আসুন, হযরতে সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন জিয়াদ রহমতুল্লাহ তাআলা বলেন, একবার আল্লাহ তাআলা নবী হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালামের দরবারে মাহফিল চলছিল, এমন সময় তার নিকট শয়তান এসে উপস্থিত। সে মাথায় বিভিন্ন রঙের বড় একটি টুপি পরা ছিল, বিভিন্ন রঙের রং বেরঙের একটা বড় টুপি পরেছিল। শয়তান তার নিকট আসলো এবং মাথার রঙিন টুপিটা মাথা থেকে নামিয়ে তার সামনে রাখলো, অতঃপর বলল, হে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। শয়তান দোয়া করছে ওই যুগের নবীর উপর, নবীর জন্য। হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে উত্তর দিল, আমি ইবলিস শয়তান। ইবলিস শয়তান আমাদের চিরস্থায়ী দুশ্মন, সেই শয়তান সবার কাছে আসে, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারেও আসে। কিন্তু আল্লাহ তাআলা নবীগণকে মাসুম হিসেবে সৃষ্টি করেছেন, তাদের কোনো ভুল ভ্রান্তি নাই, তাদের দ্বারা গুনাহ সংঘটিত হওয়া অসম্ভব। তারপরও শয়তান নাছোড়বন্দা, সে নবীগণ আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারেও আসত। সে বলল, আমি ইবলিস। তিনি তা শুনে বললেন, তুমি ইবলিস? আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তা না দিক, তুমি তো আমার জন্য শান্তির দোয়া করেছো, আর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বদদোয়া করছেন যে আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তা না দিক, বরং তিনি তোমাকে ধ্বংস করুক, তুমি আমার নিকট কেন এসেছো? সে উত্তর দিল, আল্লাহ তাআলার নিকট আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে, আপনি আল্লাহ তাআলার মনোনীত নবী, তাই আমি আপনার দরবারে সালাম আরজ করতে এসেছি। তিনি জিজ্ঞেস করলেন, এই রঙিন টুপি কিসের? তুমি এটি কেন মাথায় দিয়ে রেখেছো? ইবলিস বলল, এটি হচ্ছে আমার ফাঁদ, এটি দিয়ে আমি মানুষের অন্তরকে শিকার করি, তাদেরকে আমার ফাঁদে আটকাই এবং তাদের উপর প্রাধান্য বিস্তার করি। এ কথা শুনে
তিনি আলা নবীনা আলাইহিস সালাতু সালাম বললেন, তুমি কি কারণে সৎ লোকদেরকে প্রতারিত করো? শয়তান বলল, মানুষ যখন নিজের আমল নিয়ে অহংকারী হয়ে যায়, নিজের আমলকে অনেক বেশি বলে ধারণা করতে শুরু করে এবং গুনাহের কথা ভুলে যায়, তখন আমি তাদের উপর প্রাধান্য বিস্তার করি এবং তাকে শক্তভাবে পেয়ে বসি। হে মুসা, আলা নবীনা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমি আপনাকে তিনটা বিষয়ে সতর্ক করছি। কৃষ্ণাই ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শয়তান সৎ লোকদেরকে কিভাবে প্রতারিত করে? সৎ লোক আমল তো করে, নেক কাজ তো করে, নেকির উপর তখন তার অহংকার বেড়ে যায়। যখন তার অহংকার বেড়ে যায় আর সে নিজের দোষগুলো দেখতে পায় না, সে আস্তে আস্তে সে তার গুনাহগুলোর কথা ভুলে যায়, তখন শয়তান তাকে শক্তভাবে পেয়ে বসে। আর শয়তান এদের ব্যাপারে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে পেশ করলেন। আমরা ভালোভাবে অন্তরের কান দিয়ে শুনে নেই। আজকে অনেক কিছু কানে শুনেছি, এই জীবনে অনেক কিছু শুনেছি, কিন্তু শয়তান যেই সতর্কতামূলক বাণী নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে পেশ করেছে, সেই কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনি, হয়তো আমরাও তার ধোকা থেকে পরিত্রাণ পেতে পারি। নাম্বার ওয়ান, কখনো কোনো না মাহরাম মহিলার সাথে একাকী অবস্থান করবেন না। নবীকে বলছে কে? শয়তান বলছে, কখনো কোনো না মাহরাম, অর্থাৎ যার সাথে আমার বিবাহ বৈধ, এমন কোন মহিলার সাথে একাকী অবস্থান করবেন না। কারণ মানুষ যখন কোনো না মাহরাম মহিলার সাথে একাকী অবস্থান করে, তখন তাদের দুইজনের মাঝখানে আমি তৃতীয় জন হয়ে যাই আর তাদেরকে গুনাহে লিপ্ত করিয়ে দেই। নাম্বার দুই, যখন আল্লাহ তাআলার নিকট কিছুর ওয়াদা করবেন, তা অবশ্যই পূরণ করবেন আর তা শীঘ্রই পূরণ করবেন। কেননা যখনই কেউ আল্লাহ তাআলার সাথে কিছুর ওয়াদা করে, তখন আমি ও আমার সাথীরা তাকে সেই ওয়াদা পূরণে বাধা প্রদান করি। ভালো কাজের অনেক ওয়াদা করে থাকে, ইনশাআল্লাহ ওই মসজিদ আমি করে দেবো, ইনশাআল্লাহ ওই মাদ্রাসার খরচ আমি চালাবো, ইনশাআল্লাহ ওই ইয়েতিম বাচ্চাদের খরচ আমি চালাবো, ইনশাআল্লাহ এটা করব, এটা করব দ্বীনের জন্য, বা সদকা করব, বা কোনো একটা নেক কাজের ওয়াদা করি যে আল্লাহ আর গুনাহ করব না, এটা তোমার দরবার আমি ওয়াদা করছি। যখন ওয়াদা করি তো বলা হচ্ছে ওয়াদা যেন তাড়াতাড়ি পূরণ করা হয়, কেননা দেরি করলে ওই ওয়াদা এবং ওই ব্যক্তির মাঝখানে শয়তান আড়াল হয়ে যায় আর তাকে ওই ওয়াদা পূরণ করতে দেয় না। নাম্বার তিন, যখনই কাউকে কিছু সৎকা করার ইচ্ছা করবেন, তৎক্ষণাৎ তা দিয়ে দিবেন। কোন মানুষ যখন এই ধরনের ন্যাক ইচ্ছা পোষণ করে, তখন আমার সাথীরা আর আমি তাকে প্রতারিত করি এবং তাকে সেই ন্যাক আমলটি করার ক্ষেত্রে বাধা প্রদান করি। নাম্বার ওয়ান, কোনো বেগানা মহিলার সাথে একাকী অবস্থান না করা। নাম্বার দুই, শয়তান সতর্কতামূলক বাণী পেশ করছে হযরত মুসা আলাইহিস সালামের দরবারে, যে যখন কোন কাজের সৎ কাজের ওয়াদা করবেন সেটা তৎক্ষণাৎ পূরণ করে নিন। তৃতীয় নাম্বার, যখন কোন সৎকা করার আপনি নিয়ত করবেন, এটা যেন তাড়াতাড়ি সৎকা করে দেন, কেননা সৎকা না করা পর্যন্ত আমি এবং আমার সাথীরা ওই সৎকা এবং ওই ব্যক্তির মাঝখানে আড়াল হয়ে যায়, তাকে প্রতারিত করি। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটু চিন্তা করি, কেনই বা বুজুর্গানে দিন সৎকার ক্ষেত্রে অগ্রগামিতা দেখাতেন, তারা কোনো ন্যায় কাজের খেয়াল এসেছে সাথে সাথে ওটা করে ফেলতেন, কেননা হায়াতেরও কোনো বিশ্বাস নাই, শয়তানের ধোকারও কোনো বিশ্বাস নাই। বুজুর্গানে দিনের জীবনী যখন পড়ি তখন দেখা যায় বাথরুমে গোসল করার জন্য ঢুকেছেন, হঠাৎ নিয়ত হলো আমার ওই জামাটা সৎকা করে দেয়া দরকার, ওয়াশরুমের ভিতর থেকে আওয়াজ দিলেন হাম্মাম খানা থেকে যে ওহে আমার ঘরের সদস্যরা আমার ওই জিনিসটা সৎকা করে দাও, সাথে সাথে আদেশ। আচ্ছা, যখন বের হলেন জিজ্ঞেস করা হলো, আপনি তো বের হয়েও আমাদেরকে বলতে পারতেন এই জিনিসটা সৎকা করে দাও, এত দ্রুত কিসের প্রয়োজন দেখা দিয়েছিল যে গোসলখানা থেকে আপনি বলছেন? যে না, আমার যেই মাত্র নিয়ত হয়েছে সৎকা করার, আমি সাথে সাথে সৎকা করার নির্দেশ দিয়ে দিলাম, যদি আমি বের হয়ে আসতাম হয়তো শয়তান আমাকে প্রতারিত করতো, আমার নিয়ত চেঞ্জ হয়ে যেত। মন দিল কারো হাতের মধ্যে থাকে না, এটা চেঞ্জ হয়ে যায়, কলবকে এই জন্যে কলব বলা হয়, এটা পরিবর্তন হয়, পরিবর্তনশীল। এই কথাগুলো বলার পর অভিশপ্ত শয়তান হযরতে মূসা আলা নবিনা আলাইহিস সালামের দরবার থেকে চলে গেল। যাবার সময় সে বলছিল, হে আফসোস, মূসা আলাইহিস সালাতু সালামকে আমার তিনটি আক্রমণের কথা জানিয়ে দিলাম, এগুলো দিয়েই তো আমি মানুষকে ধোকা দিয়ে থাকি। এখন মূসা আলাইহিস সালাতু সালাম মানুষদেরকে এগুলো জানিয়ে দিয়ে সাবধান করে দিবেন। হায় আফসোস, হায় আফসোস, সে আফসোস করতে করতে বিদায় নিল। তিসাই ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার হুকুমে সে এটা জানিয়ে দেয়। তখন তার আকল এর মাঝখানে একটা পর্দা পড়ে যায়, সে রাজ তার রহস্য সে ফাঁস করে দিয়েছে। কিন্তু এই রহস্যের ভিতর আমাদের জন্য অনেক নসিহতের মাদিনী ফুল রয়েছে। আজকে কোন গুণাটা হচ্ছে না, যখন বেপরদা নারী আর পুরুষ একত্রিত হয়তো মোবাইলের মাধ্যমে, SMS এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার যে কোনো মাধ্যমে তারা একত্রিত হচ্ছে, আলাপ আদান প্রদান হচ্ছে, তখন তাদের মাঝে কি না হচ্ছে আজকে আমরা একটু চিন্তা করি। তাই সে যে বলল যে আমি তৃতীয় ব্যক্তি হয়ে যাই, চলুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লামের হাদিসে পাক শ্রবণ করি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসে পাকখানে রয়েছে, লা ইখলু আন্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসাহুমাশ শাইতানু। ইরশাদ হচ্ছে অর্থাৎ যখনই কোনো ব্যক্তি কোনো নামহরাম মহিলার সাথে একত্রিত হয়, অর্থাৎ একাকিত্বে অবস্থান করে, তখন তাদের সাথে তৃতীয় জন হিসাবে শয়তান অবশ্যই থাকে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমেদ ইয়ার খান নাঈমী রাহমাতুল্লাহি তাআলাই এই হাদিসে পাকের আলোকে বলেন, যখন কোনো ব্যক্তি পরনারীর সাথে একাকী অবস্থান করে, যদিও বা তারা পবিত্র হয়, পবিত্র অন্তর নিয়ে একাকিত্বে অবস্থান করে, মিলিত হয়, কিন্তু শয়তান তাদের উভয়কে অবশ্যই খারাপ কাজের প্রতি উৎসাহিত করবে, উভয়ের অন্তরে অবশ্যই উত্তেজনা সৃষ্টি করবে, আশঙ্কা রয়েছে যে গুনাহে লিপ্ত করিয়ে দেয়ার। এজন্যে একাকিত্বে সতর্ক থাকা উচিত, গুনাহের সম্ভাবনা থেকেও বাঁচা উচিত। গুনাহের যেই সব স্থানে, যেই সকল ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা থেকেও বাঁচা উচিত। কেননা জ্বর দমন করার জন্যে সর্দি ও কাশিকেও দমন করতে হয়। আমার জ্বর আসার পূর্ব লক্ষণ হচ্ছে একটু কাশি হওয়া, একটু সর্দি হওয়া, এটাকে যদি আপনি দমন করেন তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল জ্বর থেকেও আপনি মাহফুজ, হেফাজত থাকবেন। তাই গুনাহের যেগুলো কারণ রয়েছে সেই কারণগুলো থেকেও আমাকে, সেই সম্ভাবনাময় দিকগুলো থেকেও আমাকে দূরে থাকা উচিত। হযরতে আল্লামা আব্দুর রউফ মানাবী রহমতুল্লাহি তাআলাই এই হাদিসে পাকের পাদটিকায় বলেন, যখন কোনো মহিলা কোনো পরপুরুষের সাথে একাকী মিলিত হয়, তখন শয়তানের জন্য একটি সুবর্ণ সুযোগ হয়ে থাকে। সে তাদের অন্তরে নোংরা কুমন্ত্রণা সৃষ্টি করে, তাদের উত্তেজনাকে প্রজ্বলিত করে তোলে, লজ্জা পরিত্যাগ করার ও গুনাহে লিপ্ত হওয়ার প্রতি উৎসাহিত করে। ভাই, আজকে আমার নিয়ত সাফ বলে আমরা জগতের মেয়ে সবাইকে আমরা নিজেদের বোন বানিয়ে নিয়েছি, হয়তো মা বানিয়ে নিয়েছি, হয়তো খালা বানিয়ে নিয়েছি, এ আমার ধর্মের মা, ধর্মের বোন, এ আমার বাস, আমার সাক্ষাৎ বোন, এর সাথে আমার কোনো গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনি বলার দ্বারা সবাই আমার মা হয়ে যাবে না, আমি আপনি বলার দ্বারা সবাই আমার বোন হয়ে যাবে না। আরে বোন তো আল্লাহ তাআলা দান করেছেন না, তাদেরকে একটু দেখাশোনা করি, মা আল্লাহ তাআলা দান করেছেন, তো মায়ের খিদমত করি। আসল মায়ের কদমে পাকে হাজির দেওয়ার অনেক ফজিলত ও বরকত রয়েছে, নিজের বোনের পেরেশানি দূর করার অনেক ফজিলত রয়েছে। আমরা নিজের বোনকে নিজের ঘরে রেখে অন্য জনকে আমার বোন বানিয়ে নিজের কুমতলবকে আমি এটা পরিশুদ্ধ করার চেষ্টা করছি, আমি এটাতে নিজের মজা পাচ্ছি, সেজন্য আমি তাদেরকে আমি আমার বোন বানিয়ে নিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া অবৈধ প্রেমের ধ্বংসলীলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, অবৈধ প্রেমের এমন আশ্চর্যজনক অবস্থা যে সাধারণত যে একবার এই জালের মধ্যে আটকা পড়ে গিয়েছে সে এ থেকে ছাড়া পেতে তার অনেক কষ্ট হয়ে যায়।
হয়তো সে কোন গুনাহের মাধ্যমে হয়তো ছাড়া পায়, গুনাহ না করা ব্যতীত সে তার থেকে ওই কাজ থেকে ফিরে আসা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আজকে গুনাহ কিভাবে হচ্ছে আমরা গুনাহের দিকগুলো একটু দেখি। আমরা গুনাহে ভরা চ্যানেল দেখছি, আমরা মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে গুনাহের সাগরে ডুবিয়ে দিচ্ছি, ইন্টারনেটের মাধ্যমে এই অবৈধ প্রেমের অবস্থা এবং সিনেমা ও অশ্লীল নাটক দেখে এবং প্রেমবাজদের রং চঙ্গা সংবাদ তাছাড়া উপন্যাস ম্যাগাজিন ইত্যাদি পড়ে আমরা নিজেকে গুনাহ সাগরে ভাসিয়ে দিচ্ছি। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এইসব গুনাহ থেকে হিফাজত করুক। আজকে যেখানে আমি পড়ছি বা আমার সন্তানেরা পড়ছে সেখানে কি সহশিক্ষা আছে কিনা আমি একটু চিন্তা ভাবনা করি। আমার বাচ্চা ছোটকাল থেকে বেগানা নারীদের সাথে বেড়ে উঠছে, আজকে তার ভিতর হয়তো শাহাবাত উত্তেজনা নাই, কিন্তু সে একদিন যখন পরিপক্ক হবে, তার বয়স হবে, সে তখন বলবে এ তো আমার সহপাঠী, তার সাথে কথা বলতে দোষের কি, তার নাম্বার তো আমার কাছে আছে, আমি একটু কথা বলি, তার সাথে একাকিত্বে কথা বলতে আমার দোষের কি। এইভাবে আস্তে আস্তে তারা গুনাহের দিকে পা বাড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবৈধ সম্পর্ক থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দৃষ্টি যদি একবার সুদৃষ্টি হয়ে যায়, দৃষ্টি যদি ভালো জায়গায় না পড়ে খারাপ জায়গায় পড়ে, তখন আস্তে আস্তে সে গুনাহের দিকে পা বাড়াতে শুরু করে। যেভাবে আমরা কিতাবের মধ্যে দেখি হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাজদার রিসালাত শাহনশাহে নবুয়ত হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শিক্ষণীয় বাণী হচ্ছে আল আইনানিত তাজনিয়ান, অর্থাৎ চোখও অপকর্ম অর্থাৎ জিনা করে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক রিওয়ায়াতে বর্ণিত হয়েছে জিনাল আইনাইনি আন-নাযরু, অর্থাৎ চোখের অপকর্ম হচ্ছে, চোখের জিনা হচ্ছে দেখাটা, খারাপ জিনিসের প্রতি নজর দেয়াটা, এটা অনেক বড় গুনাহ। তিসরাই ভাইরা এবং মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, প্রথমে আমার চোখ আমার দৃষ্টি পড়ে, এরপর আমার দিল সেদিকে ঝুঁকে, আমার মাইন্ড আস্তে আস্তে ফাঁদ তৈরি করে, এরপর আমার শরীর আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে, এভাবেই একটা গুনাহের অবস্থান সৃষ্টি হয়। তাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমরা চোখকে হিফাজত করি, চোখকে হিফাজত করি তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের মুকাদ্দারা তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা যেই জান্নাতের ঘোষণা দিয়েছেন সেটা মিলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালী রাহমাতুল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নিজের চোখকে দমন করতে সক্ষম নয়, বন্ধ করতে সক্ষম নয়, সে তার লজ্জাস্থানকেও হিফাজত করতে পারে না। হযরত সাইয়্যিদুনা আলা বিন জিয়াদ রাহমাতুল্লাহ তাআলা বলেন নিজের দৃষ্টিকে মহিলার চাদরের উপরও নিক্ষেপ করো না, নিজের দৃষ্টিকে মহিলার চাদরের উপরও নিক্ষেপ করো না, কেননা দৃষ্টি অন্তরে কামভাব সৃষ্টি করে, দৃষ্টি অন্তরে কামভাব উত্তেজনা সৃষ্টি করে, এরপর আস্তে আস্তে গুনাহের ফাঁদ রেডি হয়, এরপর সামনের দিকে ঝুঁকে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন উম্মত তুমি যদি দুইটা জিনিসের আমাকে জামানত দাও, দুইটা জিনিসের জামানত দাও, নিশ্চয়তা দাও, তাহলে আমি তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। একটা হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা, জিহ্বাকে যে সংবরণ করবে, সংযত করবে, এবং দুই পায়ের দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানকে যে হিফাজত করবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি, আমি তার জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ, তাই লজ্জাস্থানের হিফাজত যে করতে পেরেছে এবং লজ্জাস্থান যেই যেই কাজের কারণে, যেই যেই উপায় উপকরণের কারণে সামনের দিকে ঝুঁকে, সেই উপায় উপকরণকে যদি আমরা হিফাজত করতে পারি তো ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আল্লাহ তাআলার দয়ায় ওই জান্নাত আমাদের নসিব হবে। হযরত সাইয়্যিদুনা আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান বিন জাউজি রাহমাতুল্লাহ তাআলাই বলেন মহিলার সৌন্দর্যকে দেখা ইবলিশের তীরসমূহের একটি বিষাক্ত তীর, যে নামহরম
থেকে নিজের চোখকে হিফাজত করেনি, তার চোখে কেয়ামতের দিন আগুনের শলাকা লাগানো হবে, আগুনের শলাকা লাগানো হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন আমরা সুরমা লাগাই, যাদের সুরমা লাগানোর অভ্যাস রয়েছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিত্যদিনের সুন্নতে মোবারকা, রাতে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন শুতে যেতেন, ঘুমোতে যেতেন জাহিরিভাবে, তখন চোখ মোবারকে সুরমা লাগাতেন। সুরমা লাগানোর জন্য একটা শলাকায়, শলার মধ্যে সুরমো দানিতে ঢুকিয়ে সুরমো লাগাতে হয়, এরপর সুরমা চোখের মধ্যে লাগায়। বলা হচ্ছে এই সুরমো সুরমা লাগানো সময় শলাকা যে চোখের মাঝখান দিয়ে আমরা টেনে বের করি, তখন আমাদের চোখে অনেক খসখস করে, চোখ এর মধ্যে ব্যথা অনুভব হয়। কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আগুনের শলাকা যদি তার চোখের মধ্যে লাগিয়ে দেয়, তখন তার কেমন অবস্থা হবে? পিস্তাই ভাইরা, আজকে সময় আছে, সুযোগ আছে, নিজের অস্তিত্বকে, নিজের শরীরকে গুনাহ থেকে বাঁচাই। একটু চিন্তা করি, কোথায় কোথায় আমরা যাচ্ছি না, কোথায় কোথায় যাচ্ছি না, গিয়ে আমরা কি কি গুনাহ করি আমরাই জানি। পিস্তাই ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আজকে সমাজ আমাকে এমন সব ব্যবস্থা করে দিয়েছে যে গুনাহ করাটা আসান, গুনাহ করাটা আসান, কিন্তু নেকি করাটা অত্যন্ত কঠিন। নেককার হতে যান, মসজিদে নামাজ পড়তে যান, তো বন্ধুরা গুনাহগাররা, গুনাহপূর্ণ সমাজ আমাকে ধিক্কার দেয়, বাহ নামাজই হয়ে গেছে, বাহ এখন তো আর তোমার সাথে আমাদের থাকাই যাবে না, মোল্লা হয়ে গেছে, দাড়ি রেখেছে, তোমার সাথে আর আমাদের কোনো উঠা বসা নাই, আরে দাড়ি রেখে দিয়েছে এই বয়সে, তোমার সাথে তো আর কোনো সম্পর্ক রাখাই যাবে না, তোমার তো বিয়ে শাদীরও ব্যবস্থা 13টা বেজে যাবে, কোনো ভালো বংশের মেয়ে তুমি পাবে না, কোনো ভালো জায়গায় তোমার সম্পর্ক করা আমার জন্য, অর্থাৎ পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে। ইসলামী ভাইরা, নেক হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু বদকার হওয়া, গুনাহগার হওয়া এই যুগের মধ্যে অত্যন্ত সহজ। কেন কেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমার দিল গুনাহ করতে চাচ্ছে, আমার দিল গুনাহ করতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে গুনাহের ইজাজত দিয়ে দিন, আমার আমার দিল অপকর্ম করতে যাচ্ছে, ব্যভিচারে লিপ্ত হতে যাচ্ছে, আমাকে আপনি ইজাজত দিয়ে দিন। আরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর রহমত ভরা দরবার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে তিরস্কার করেন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে ভৎসনা করেন নাই, তাকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দেন নাই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে সুন্দর মাদিনী ফুল পেশ করলেন, বললেন তুমি যার সাথে, যেই মহিলার সাথে এই গুনাহে লিপ্ত হবে, সে কারো না কারো বোন, কারো না কারো বোন হবে, বলো তুমি তোমার বোনের সাথে এরকম কাজ কেউ করুক, তুমি কি এটা বরদাস্ত করবে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বোনের সাথে কোন পরপুরুষ এরকম আচরণ করুক, এটা আমি কখনো বরদাস্ত করব না, কারণ আমার মধ্যে আভিজাত্য ভাব রয়েছে, আমি গায়রতমন্দ ভাই, বেঁচে থাকতে আমার বোনের দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তুমি যার সাথে সেই অপকর্ম করতে যাচ্ছ, সেও তো কারো না কারো বোন, তার ভাই কিভাবে বরদাস্ত করবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আবার ইরশাদ করলেন, তুমি তোমার মেয়ের সাথে এরকম ঘটুক, এটা কি তুমি পছন্দ করবে? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের সাথে এরকম কেউ করবে, এটা আমি কিভাবে বরদাস্ত করব? তাহলে তুমি কারো না কারো সাথে এটা করবে, সে তো কারো না কারো মেয়ে, তার বাবার, তার বাবার দিল তো ফেটে যাবে, তার কলিজা কিভাবে বরদাস্ত করবে? শক্তি না থাকলে সে হয়তো তোমাকে বাধা দিতে পারবে না, কিন্তু তার দিল তো ফেটে যাবে, তার বদদোয়া তোমার মুকদ্দর হয়ে যাবে। একজন বাবা সহ্য করতে পারে না তার মেয়ের সাথে এরকম কোন অঘটন ঘটুক, তো তুমি কিভাবে এটা কাজ করবে? তুমি যার সাথে করবে সে তো কারো না কারো মেয়ে। আবার বলা হলো, তোমার মায়ের সাথে কেউ এরকম কাজ করুক, তুমি এটা পছন্দ করবে? ইয়া রাসূলুল্লাহ আমার জান যাবে, আমার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার মায়ের প্রতি কেউ হাত বাড়াক, চোখ বাড়াক, এটা আমি কখনো বরদাস্ত করব না। তখন বলা হলো, তুমি কার যার সাথে করবে সে হয়তো কারো না কারো মা হতে পারে, সন্তান যখন জানবে তার মায়ের সাথে এরূপ আচরণ করা হয়েছে, তখন সে কিভাবে এটা বরদাস্ত করবে? এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম এক একটা মেসাল দিলেন, ভাই বোনের মেসাল দিলেন, মায়ের উদাহরণ দিলেন, খালার উদাহরণ দিলেন, ফুফুর উদাহরণ দিলেন, মেয়ের উদাহরণ দিলেন, তখন স্ত্রীর উদাহরণ, এভাবে একটা একটা যাদের সাথে কেউ এরকম অপকর্মে লিপ্ত হওয়াকে কেউ পছন্দ করে না, যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম এভাবে মাদানী ফুল তাকে নসিহতমূলক পেশ করলেন, তখন তার বুঝে চলে আসলো যে কাজটা আমি করছি, যে কাজের আমি ইজাজত চাচ্ছি সেটা তো ভালো কাজ না, আমি আরেকজনের দিকে এগুব, হাত বাড়াবো, আমার পরিবারের দিকেও শয়তান হাত বাড়াতে পারে। আমি আজকে বেহায়া ফিল্ম দেখছি, আমি আজকে কারো না কারো মেয়ে, কারো না কারো বোন নিয়ে অন্য জায়গায় বেড়াতে যাচ্ছি, তাকে ফুসলিয়ে বাইরে নিয়ে এসেছি, বা আমি যদি ইসলামী বোন হয়ে থাকি, আমি যদি মেয়ে হয়ে থাকি, আমি চিন্তা করি আমি আজকে কার অনুমতি নিয়ে বের হয়েছি, আমি আজকে বাইরে অবস্থান করছি, এটা আমার মা বাবা জানলে তারা কি আমাকে ঘরে অবস্থান করাতে অর্থাৎ ঘরে রাখতে তারা কি পছন্দ করবে, মেয়ে হিসেবে পরিচয় দিতে কি তারা পছন্দ করবে? ইসলামী ভাইরা, আভিজাত্যময় পুরুষ, আভিজাত্যময় মহিলা কখনো তার ফ্যামিলির সাথে এরকম হোক এটা কখনো কেউ বরদাস্ত করে না। তাই প্রিয় ইসলামী ভাইরা, নিজের উপর একটু চিন্তা করি, আমার ফ্যামিলির উপর চিন্তা করি, আমি আজকে যাকে ফুসলিয়ে বের করেছি হয়তো আমার ঘর থেকে এরকম অনেককে ফুসলিয়ে বের করানো হবে, তখন কিভাবে সহ্য হবে? তাই আল্লাহ তাআলা না করুক মুসলমানদের ঘর আবাদ থাকুক, আমরা মুসলমান, সবচেয়ে পরিচয় বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমাদের আখিরাত রয়েছে, আমাদেরকে দেখছেন একজন আল্লাহ তাআলা দেখছেন, আমি কুদৃষ্টি দেওয়ার আগে আমার মালিক আল্লাহ তাআলা আমার কুদৃষ্টিময় দিলকে দেখে নিয়েছেন, আমার আল্লাহ তাআলার দরবারে সব কিছু ক্লিয়ার। আরে না না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও দেখছেন, আরে না, মৃত মা বাবার কবরের মধ্যে আমার আমলনামা প্রত্যেক গুরুত্বপূর্ণ রাতে পেশ করা হয়, বৃহস্পতিবার দিনগত রাত পেশ করা হয়, ঈদের রাতে পেশ করা হয়, তখন মা বাবা এগুলা দেখে লজ্জিত হয়, ভাই আমার ছেলে এরকম কাজ করেছে, আমার মেয়ে এরকম কাজ করেছে, আফসোস। তাই মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, নিজের উপর একটু চিন্তা করি, নিজের উপর একটু চিন্তা করি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তাই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিনহাজুল আবিদিন কিতাবে বলেন, হযরতে সাইয়্যিদুনা ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, নিজেকে কুদৃষ্টি থেকে বাঁচাও, কেননা কুদৃষ্টি অন্তরে কামভাবের বীজ বপন করে, অতঃপর কামভাব কুদৃষ্টি প্রদানকারীকে ফিতনায় লিপ্ত করে দেয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক বুজুর্গ তাদের বুজুর্গিয়ত হারিয়েছে, তাদের বেলায়ত হারিয়েছে, একমাত্র নিজেকে ওই নারী ঘটিত কাজের দিকে, ব্যভিচারের দিকে অথবা কুদৃষ্টির দিকে নিজেকে বাড়িয়ে দিয়েছে। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, যেই পর্দার কথা আমরা বলছি, সেই পর্দা আজকে আমরা নতুন বলছি না, এটা এই যুগের জন্যে নতুন হয়ে গেছে হয়তো, কিন্তু এটা পূর্ব যুগেও ছিল, প্রত্যেক নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের যুগেও ছিল, কোরআনে পাকের মধ্যে এর আয়াত বিদ্যমান রয়েছে। চলুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের পরিবারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করছেন, যেই পরিবার বর্গকে মুমিনদের মা বলা হয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বিবিগণ আমাদের মা, তাদের সচ্চরিত্রের কথা কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে, তারা উত্তম চরিত্রের অধিকারিণী ছিলেন। তারপরও আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করছেন, পারা 22 সূরা আহজাব 59 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে নবী, আপন বিবিগণ, সাহিব জাদিগণ ও মুসলমানদের নারীগণকে বলে দিন যেন তারা নিজেদের চাদরের একাংশ স্বীয় মুখের উপর ঝুলিয়ে রাখে। কি ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, একটা হচ্ছে সতর আর একটা হচ্ছে পর্দা, সতর তো এটা থাকতে হবেই, এটা না আমার মুহরিম যারা রয়েছে এরা দেখতে পারবে, না বাইরের কেউ দেখতে পারবে, যেটা সতরের অংশ সেটা আমার মুহরিম ব্যক্তিরাও দেখতে পারবে না। আর নারীদের ক্ষেত্রে কিছু অঙ্গ না, পুরো শরীরটাই রয়েছে তাদের পর্দার মধ্যে রাখার একটা বস্তু। কিছু ছাড়া নামাজের ক্ষেত্রে পাঁচটা অঙ্গ ছাড়া বাকিগুলোকে অবশ্যই ঢেকে তাকে নামাজ পড়তে হবে। যখন সে বের হবে এই পাঁচটা অঙ্গকেও সে ঢেকে তারপর বের হবে। এরপর পারা 28 সূরা নূর 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে আলা হযরতের অনুবাদ গ্রন্থ কোরআনে পাকের কানজুল ইমান থেকে অনুবাদ, আর নিজেদের সাজসজ্জাকে প্রদর্শন না করে কিন্তু যতটুকু স্বাভাবিকভাবেই প্রকাশ পায়, এবং মাথার কাপড় যেন আপন গ্রীবা ও বক্ষদেশের পর্যন্ত বক্ষদেশ পর্যন্ত ঝুলানো থাকে। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালিহি সাল্লামের স্ত্রীদের ব্যাপারে, কন্যাদের ব্যাপারে এবং মুসলমান মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন। আজকে আমরা কতটুকু পর্দা করছি আমরা একটু চিন্তা করি। আজকে আমরা সাজসজ্জা আমার ঘরের জন্য করছি না বাইরের জন্য করছি? বাইরে যতক্ষণ দেখাতে পারি নাই ততক্ষণ আমার ভালো লাগে না। সাজসজ্জা নিজের স্বামীর জন্য না, বাইরে যারা শপিং করতে আসবে, মার্কেটে যারা আসবে তাদের জন্যই যেন আমার স্যান্টের খুশবু আমার স্বামীর নাকে নয় বাইরে যেতে হবে। যখন মানুষের পরপুরুষের নাকে যখন আপনার সুগন্ধির ঘ্রাণ আসবে তখন আস্তে আস্তে তারা আপনার দিকে দেখবে, তাদের অন্তরে কুমতলব জাগ্রত হবে, এরপর আস্তে আস্তে যা হওয়ার তাই হয়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, পর্দা ও হিজাব এটা কি? একটা পর্দা জিনিস আর একটা হিজাব এটা কি? আমরা আমাদের বুজুর্গরা দিন কি বলছেন তাদের থেকে শুনে নেই। মহিলাদের হিজাব সম্পর্কে হযরত সাইয়্যিদুনা ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা বলেন, মহিলাদের হিজাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারা যেন এভাবে পর্দা করে, কিভাবে পুরুষেরা যেন তাদের কোনোভাবেই দেখতে না পারে, পুরুষেরা যেন তাদের কোনোভাবেই দেখতে না পারে। এটা ফাতহুল বারি কিতাবের মধ্যে রয়েছে। এরপর আসছে মহিলা পরপুরুষের জন্য মাথা থেকে পা পর্যন্ত পর্দার উপযুক্ত, অর্থাৎ লুকানোর বস্তু, লুকানোর বস্তু। এরপর বলা হচ্ছে সেই জিনিসকে লুকানো হয় যা অপরের দৃষ্টি থেকে বাঁচানোর উদ্দেশ্য হয়। আর অপর দ্বারা উদ্দেশ্য কে এ সম্পর্কে আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মহিলা পর্দার মাঝে থাকার বস্তু। যেমন ইরশাদ হচ্ছে যখন সে বাইরে বের হয় তখন শয়তান তাকে উকি মেরে দেখে। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা কার জন্য সাজসজ্জা করছি, কার জন্য বের হচ্ছি, কাকে দেখানোর জন্য বের হওয়ার আমার দরকার কি? আজকে যারা আমাদের মুসলমান নারীদেরকে বেপর্দা করেছে, আজকের দিনে যেই দিবস আমরা মুসলমানরা পালন হয়তো করেছি, এটা যারা ইজাদ করেছে আবিষ্কার করেছে তারা আজকে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তারা বলছে আমরা তো এতটুকু হবে জানি না। আজকে তাদের দেখা দেখে আমাদের ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, আমাদের মেয়েরা পর্যন্ত বাইরে, এত কিছু আমরা কল্পনা করি না যে এত কিছু হয়ে যাবে, এমন কিছু ঘটাতে যাচ্ছে। তাই আজকের ঢাকঢোল, আজকের এই গান বাজনার আসর যারা জমিয়েছে তারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে আমাদের বেপর্দার অবস্থা, আমাদের গুনাহের অবস্থা দেখে। তারা আজকে কান্না করছে, তারা চাচ্ছে হাই আমাদের ফ্যামিলি গেট আপ যদি আবার ফিরে আসতো, ফ্যামিলির সিস্টেম যদি আবার ফিরে আসতো, যে ফ্যামিলির মধ্যে বলবে, বাবা বলবে নিজের কন্যাকে, মা তুমি চার দেয়ালের মধ্যে থাকো, তোমার যা প্রয়োজন তা মিটানোর জন্য আমি বাবা আছি, আমাকে বলবে তোমার যা প্রয়োজন আমি এনে দিব। আর আভিজাত্যময় পুরুষ ভাই বলবে, বোন তোমার যা দরকার আমাকে হুকুম করবে, তোমার খিদমত করার জন্য আমি আছি। স্বামী বলবে তোমার যা দরকার আমি এনে দিব, তুমি আমার ঘরের সৌন্দর্যতা রক্ষা করো, আমি বাইরে থেকে তোমার যা দরকার তা নিয়ে আসছি। আজকে পুরুষের কাজ আমরা হাতে নিয়ে নিয়েছি, কেন আমরাও ইনকাম করব, আমরাও তারা যেমন করছে তা করব, আমাদেরও স্বাধীনতা আছে। দেখেন যখন কচ্ছপ তার খোলস থেকে বাইরে বেরিয়ে পড়ে, কচ্ছপ তার শক্ত খোলস থেকে বাইরে বেরিয়ে উপরে বসে সে চিন্তা করে আজকে আমি স্বাধীন হয়ে গেছি, কিন্তু যে বিবেকবান ব্যক্তি সে বলবে কচ্ছপ তার স্বাধীনতা হারিয়েছে, কচ্ছপ তার প্রটোকল হারিয়েছে, নিরাপত্তা হারিয়েছে। ওটার ভিতর যখন সে থাকতো তখন তাকে আঘাত করলেও সে জানে বেঁচে যেত, কিন্তু এখন তার শরীর এত নাদুস নুদুস যে কেউ কেউ যদি পাড়া দেয় ওই কচ্ছপ মারা পড়বে। তাই পিএস নাই ভাইরা এবং মাদরি চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামী বন্ধের জন্য ঘরের চার দেয়াল হচ্ছে অনেক বড় পর্দা। হ্যাঁ, ইসলাম বাইরে যেতে আপনাকে নিষেধ করে নাই, তো পর্দা সহকারে যান। আল্লাহ তাআলা আপনাকে যে মুহরিম পুরুষ দান করেছেন, মুহরিম পুরুষকে নিয়ে আপনি যান যার সাথে আপনার বিবাহ বৈধ না, হারাম করা হয়েছে। যেমন ভাই, বাবা, চাচা, মামা, আপনার সন্তান, আপনার স্বামী, এদেরকে নিয়ে আপনি বাইরে যান। কেন আমি পর পুরুষের সাথে যাচ্ছি? আমি আমার নিরাপত্তা হারাচ্ছি। ইসলামী ভাইরা, যখন আমার শ্রীনতা হানি হবে, আমার ইজ্জত হরণ হবে, তখন নিজেই আফসোস করব। যাকে আমার ইজ্জতের মুহাফিজ, রক্ষণাবেক্ষণকারী আমি মনে করেছি, সে আজকে আমার ইজ্জতটাই লুটে নিল। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বুঝার তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা বিষয় নিজের উপর কেয়াস করার, ধারণা করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। নিজের পরিবারের মতো অপর পরিবারের ইজ্জতকে আপন করে নেয়ার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আর এমন পরিবেশকে আমরা আপন করে নেই যে পরিবেশ আমাদেরকে নেক হওয়ার ক্ষেত্রে আমাদেরকে যোগান দিবে, আমাদেরকে পথ দেখাবে। আলহামদুলিল্লাহ এই ফিতনা ফাসাদের যুগে দাওয়াত ইসলামী এমন একটা কাজ করে যাচ্ছে নওজোয়ানদেরকে বাঁচানোর জন্য। আলহামদুলিল্লাহ যেভাবে গুনাহপূর্ণ সমাজ গুনাকে খুব আসান করে আমাদের সামনে প্রদর্শন করাচ্ছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সে রন্ধ্রে রন্ধ্রে আলহামদুলিল্লাহ নেকিকে পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ মাদরি চ্যানেলের মাধ্যমে ঘরে ঘরে নেকির দাওয়াতকে পৌঁছে দিচ্ছে। মুবাল্লিগরা গ্রামে গ্রামে গিয়ে মুসলমানদেরকে বোঝাচ্ছে, ঈমান ও আকীদা ও আমলের হিফাজতের জন্য চেষ্টা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হওয়ার তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ, ইমাম গাজালী রহমতুল্লাহি তাআলা ইরশাদ করেছেন যে আমিরুল সুন্নতের জবান দ্বারা আপনাদের খিদমতে পেশ করছি যে প্রত্যেক সকল মানুষ মৃত আলিম ব্যতীত, আলিমরাই জীবিত। যার কাছে শরীয়তের ইলম আছে সেই হচ্ছে আল্লাহ তাআলার দরবারে জীবিত, বাকি সবাই মৃত প্রায়। আর ওই প্রত্যেক আলিম নেশার মধ্যে রয়েছে আমল ব্যতীত, শুধু পড়া পড়ছি পড়াচ্ছি, ইলম হাসিল করছি, প্রতিযোগিতা করছি, কিন্তু আমল নাই, তারা নেশার মধ্যে রয়েছে, একটা ধুন কাজ করছে। আর প্রত্যেক আমলদার তারা ধোকার মধ্যে রয়েছে যদি তাদের মধ্যে ইখলাস না থাকে। আর যাদের মধ্যে আমলও আছে, ইলমও আছে, ইখলাস ও তাকওয়াও আছে, তাদের উচিত আল্লাহ তাআলাকে ভয় করা, যে মৃত্যুর আগে আমার ঈমানকে আমি হিফাজত করে কবরে যেতে পারবো কিনা। ঈমানকে নিয়ে যাওয়াটা অনেক বড়, এটাই পাথেয়। তাই আল্লাহ তাআলা আমাদের ঈমান বরবাদ হয় এমন কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুক। নারী এবং যে সমস্ত গুনাহের কাজ আজকে আমরা বলেছি সেই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুক। বেপর্দা হওয়া এবং পরপুরুষের সাথে মেলামেশা করা, পর নারীর সাথে বেপর্দা নারীর সাথে যোগাযোগ রাখা ইত্যাদি ইত্যাদি গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমান সমাজকে হিফাজত করুক। আর বিধর্মীরা আজকে হাসছে, এই হাসা হাসানোকে আল্লাহ তাআলা আমাদের দ্বারা যেন আর না ঘটাক। আল্লাহ তাআলা তাদেরকেও দ্বীনের দাওয়াত দেয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উত্তম চরিত্র তাদের সামনেও পেশ করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
আসুন প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এখন দোয়ার দিকে যাব, এর পূর্বে আমরা জিকির করব। আসুন জিকির শুরু করার পূর্বে আমরা মদিনা শরীফে ধ্যান করে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করে নিই। الصلاة والسلام عليك يا رسول الله
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
إلا الله 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 إلا الله
لا إله إلا الله محمد رسول الله
صلى الله تعالى عليه وسلم
اذكر الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله
لا إله إلا الله محمد رسول الله
الله تعالى عليه وسلم
الله 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 لا إله إلا الله محمد رسول الله
صلى الله تعالى عليه وسلم
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
اشهد بي اسلام بهرا امرا بار মদিনার শরীফের দিকে ধ্যান করে দুরূদ শরীফ পাঠ করে নিই।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ।
ইসলামী ভাইরা, দোয়ার সময় হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার দরবারে নিজের অতীত জীবনের গুনাহ থেকে তওবা করে, সম্ভব যদি হয় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে উভয় হাতকে তুলে দেই। দোয়ার আদব রয়েছে, উভয় হাতকে আমরা নিজের সিনা বরাবর অথবা চেহারা বরাবর অথবা এতটুকু তুলে দিব যাতে নিজের বগলের শুভ্র অংশ প্রকাশ পায়। আল্লাহ তাআলা একে অপরের জন্য দোয়া করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইলা মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। হাই মালিক ও মাওলা, পুরা জগতের মালিক ও খালিকের দরবারে হাত তুলেছি মাওলা। আল্লাহ, আমরা কারা হাত তুলেছি মাওলা তুমি জানো মাওলা। গুনাহগার আল্লাহ, বদকার আল্লাহ, তোমার নাফরমান বান্দারা মাওলা, নাফরমানি করার পর মাওলা তোমার দরবারে মাওলা ধরা দিয়েছে, আল্লাহ হাত উঠিয়ে দিয়েছে মাওলা। মালিক, অপরাধ করে মাওলা ফিরে যায় নাই, পালিয়ে যায় নাই মাওলা। রহমান, তোমার দরবারে এসেছে, তুমি তৌফিক দিয়েছো বলে মাওলা আজকে ইস্তেমায়ে জিকর নাতের মধ্যে এসেছে। আল্লাহ, মাদিনী চ্যানেলের মাধ্যমে মাওলা হাত তোলার সৌভাগ্য অর্জন করেছে মাওলা। মালিক, আমরা ওই গুনাহগার মাওলা যারা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি মাওলা। আল্লাহ রহমান রহিম, তুমি যা নিষেধ করেছো মাওলা আল্লাহ তাই আমাদের দ্বারা ভুলে হয়ে গেছে মাওলা। মালিক, হায়াত তো মাওলা ফুরিয়ে যাবে মাওলা। আল্লাহ, গুনাহের আল্লাহ লিস্ট যেটা মাওলা আমরা অর্জন করেছি মাওলা, আল্লাহ সেটা তো মাওলা স্থায়ী থেকে যাবে মাওলা যদি তুমি মাফ না করো। মালিক, এই গুনাহের লিস্ট নিয়ে যদি মাওলা কবরের মধ্যে যায় মাওলা, আল্লাহ রহমতের ফিরিস্তারা কিভাবে আসবে মাওলা? আল্লাহ, আজাবের ফিরিস্তারা যদি চলে আসে মাওলা, মালিক তোমার নবী রসুল আরবি যদি কবরে পাকের মধ্যে এসে আল্লাহ চেহারা মুবারক ফিরিয়ে নেন, উম্মত বলে যদি পরিচয় না দেন, আল্লাহ আমাদের কি অবস্থা হবে মাওলা? মালিক, হায়াত এখনো দিয়েছ মাওলা, রহমান হায়াত থাকতে মাওলা আজকে নওজোয়ানরা মাওলা তোমার দরবারে ধরা দিয়েছে মাওলা, হাত তুলেছে মাওলা। রহমান আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও মাওলা, আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও মাওলা। মালিক, কোরআনে পাকে বার বার তুমি বলেছ বান্দা তুমি মাফ চাও, বান্দা তুমি মাফ চাও। আল্লাহ, বান্দার যখন গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ তখন তুমি না চাইতেই তাকে দান করো মাওলা। মালিক, আমরা আসল জিনিস থেকে অনেক দূরে মাওলা, মুসিবতে পড়েছি আল্লাহ, মুসিবত থেকে পরিত্রাণের জন্য তোমার দরবারে হাত তুলছি। আল্লাহ, ওই মুসিবত থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, আল্লাহ আমাকে হালাল রিজিক দাও, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ এভাবে অনেক কিছু চাই মাওলা, কিন্তু গুনাহের আড্ডার মধ্যে ফেসে আছি, নিজের গুনাহ অনেক হয়ে গেছে আল্লাহ এগুলো থেকে ক্ষমা চাই না। মালিক আল্লাহ আমাদেরকে আল্লাহ নরম দিল দান করো মাওলা, তোমার ভয়ে কান্না করে এমন চোখ নসিব করো মাওলা। মালিক, গুনাহ করতে করতে অন্তরগুলো পাথর হয়ে গেছে মাওলা, আল্লাহ কিতাবে পড়েছি মাওলা যখন বান্দা একটা গুনাহ করে আল্লাহ তার কলবের উপর মাওলা একটা কালো আচ্ছাদন পড়ে যায়, লেপ পড়ে যায়, আল্লাহ ওই প্রলেপের উপর আবার গুনাহ করলে আরেকটা পড়ে যায়। আল্লাহ এভাবে আর ওই অন্তর
ভালো কথা শুনে না, ওই দিলের মধ্যে ভালো নসিহত আসর করে না। মালিক আমরা তো মৌলা কিভাবে মৌলা কবরের আজাব বরদাস্ত করবে মৌলা, মালিক মশার কামর সহ্য করার যোগ্যতাও এই শরীর রাখে না মৌলা। মালিক আল্লাহ কবরের মধ্যে যদি মৌলা সাপ বিচ্ছু চলে আসে মৌলা আমাদের আমলের কারণে, আল্লাহ আমাদের আর্তনাদ কে শুনবে মৌলা? আল্লাহ তুমি তোমার হাবিব যদি নারাজ হয়ে যাও আল্লাহ আমাদের অবস্থা কেমন হবে মৌলা? মালিক তোমার দরবারে ফরিয়াদ মৌলা, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও মাওলা। মালিক যে সকল জায়গায় আমাদের গুনাহ হয়েছে মাওলা, মালিক না জানি আজকে কে কোথায় মাওলা কোন গুনাহ করে বসেছে মাওলা, আল্লাহ আফসোস রাতে হচ্ছে, আল্লাহ শয়তান তো গুনাহ করিয়ে পালিয়ে গিয়েছে মাওলা, রহমান আফসোস আমাদের এখন হচ্ছে মাওলা, মাওলা তওবা করছি, আল্লাহ আমাদেরকে মাওলা মাফ করে দাও মাওলা, আল্লাহ আর শয়তানের পিছু চলবো না মাওলা, রহমান তোমার রহমতুল্লিল আলামিন নবীর ধারা মোতাবেক মাওলা সুন্নতের উপর আমল করবো মাওলা, মালিক তোমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালিয়া সাল্লামের বসিলায় আমাদেরকে মাফ করে দাও মাওলা, মালিক আমাদের মা বাবাকে মাফ করে দাও মাওলা, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও মাওলা, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও মাওলা, আল্লাহ রহমান রহিম আমাদের ওস্তাদদের গুনাহকে মাফ করে দাও মাওলা, প্রত্যেক আশিকান রসুলের গুনাহকে মাফ করে দাও মাওলা। মালিক মাওলা নেককারদের সাথে নেক কাজে শরীক শামিল হওয়ার আমাদের তৌফিক নসিব করা মাওলা, রহমান রহিম যেখানে মাওলা আশিকান রসুলদের সাপ্তাহিক সুন্নত পড়া ইজতেমা হয় মাওলা, সেই ইজতেমায় আমাদেরকে শরীক শামিল হওয়ার তৌফিক নসিব করা মাওলা। মালিক মাওলা আজকে যারা ইজতেমায় এসেছে মাওলা, যারা আমাদের চ্যানেলের মাধ্যমে হাত তুলেছে মাওলা, যারা আসার নিয়ত ছিল আসতে পারে নাই মাওলা, রহমান রহিম প্রত্যেকের নিয়তের গুনে মাওলা তাদের দোয়াকে ফরিয়াদকে কবুল করো না মাওলা, প্রত্যেকের বেহিসাব মাগফিরাত দান করো মাওলা, আল্লাহ আমাদের আখিরাতকে আসান করে দাও মাওলা, আমাদের কবরের জগৎকে আসান করে দাও মাওলা, রহমান কে কোন পেরেশানিতে আছে মাওলা আমরা জানি না, তুমি জানো মাওলা, রহমান রহিম কেউ নেককার সন্তানের প্রত্যাশী মাওলা তাদেরকে মোরা নেককার সন্তান নসিব করো মাওলা, কেউ মাওলা হালাল রিজিকের জন্য পেরেশান মাওলা তাদেরকে হালাল এবং আসান রিজিক নসিব করো মাওলা, কেউ অহেতুক মামলা মুকদ্দমার মধ্যে জড়িত মাওলা আল্লাহ তাদেরকে মাওলা বেকসুর খালাসি নসিব করো মাওলা, আল্লাহ রহমান রহিম যে যেই কারণে পেরেশান মাওলা প্রত্যেকের জায়েজ পেরেশানিকে দূর করে দাও মাওলা, আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরকে মাওলা সুন্নতে নববী এর রং দ্বারা সাজিয়ে দাও মাওলা, রহমান প্রত্যেককে মাওলা ফরমা বরদার বানিয়ে দাও মাওলা, মালিক যদি তোমার ফরমা বরদার আমরা হয়ে যাই মাওলা পুরা আমাদের খানদান মাওলা আমাদের ফরমা বরদার হয়ে যাবে মাওলা, রহমান তোমার নবীর সুন্নত মোতাবেক আমাদের চলার তৌফিক নসিব করা মাওলা, রহমান রহিম আমাদেরকে বার বার হজ্জে বাইতুল্লাহ নসিব করা মাওলা, বার বার তোমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালিহি ওয়াসাল্লামের সোনালী জালের জিয়ারত নসিব করা মাওলা, রহমান রহিম আমাদের মাওলা যখন মউত আসবে মাওলা আল্লাহ সময়টা যেন মাহে রমজান হয় মাওলা, আল্লাহ জুমার দিন যেন হয় মাওলা, আল্লাহ হয়তো তাওয়াফ করছি
অথবা তোমার নবীর দরবারে মাওলা দাঁড়িয়ে আছি, তোমার নবীকে সালাত ও সালাম জানাচ্ছি মাওলা। সেই রমজানে জুমার দিন যদি সবে কাদরের দিন বা রাত হয়ে যায় মাওলা রহমান রহিম, ওই অবস্থায় আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তার সাথে শাহাদাতের মওত নসিব করিয়া মাওলা। আল্লাহ জান্নাতুল বাকিতে তোমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহিসসালামের সাথে আমাদের থাকার তৌফিক নসিব করো মাওলা। জান্নাতুল ফিরদৌস তোমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহিসসালামের প্রতিবেশী হওয়ার আমাদের তৌফিক নসিব করো মাওলা। কহতে রহতে হে দোয়া কে ওয়াসিতে বন্দে তেরে কর দে পুরি আরজু হর বেকসু মজবুর কে। আসসালাত ওয়া সালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রহমান রহিম, আমরা যা চাইতে পেরেছি আমাদের পক্ষে কল্যাণকর হলে আমাদেরকে দান করো মাওলা। আল্লাহ যা চাইতে পারি নাই কিন্তু আমাদের পক্ষে কল্যাণকর তাও আমাদের নসিব করো মাওলা। কেন বলবো মাওলা আমাকে এটা দাও ওটা দাও, আল্লাহ তোমার বান্দাদের কার কি প্রয়োজন মাওলা? তুমি মাওলা আপন দয়ায় সবাইকে তা দান করো মাওলা। আল্লাহ আজকের এই ইজতেমায় যারা এসেছে, যারা সহযোগিতা করেছেন, যারা মাদিনী চ্যানেলের মাধ্যমে আমার হাত তুলেছে মাওলা, কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না মাওলা। প্রত্যেককে মাওলা আল্লাহ কল্যাণকর নেয়ামত নসিব করো মাওলা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جب دمي واپسی ہو يا الله ہم سب ہو مدینے میں اور لب پہ ہو لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم
یا نبی سلام علیکا یا رسول سلام علیکا يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك ولا البدر علينا من ثنية الوداع طلع البدر علينا آ گیا مشکل ہے جینا
پہلا کھو سلام شمع